ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11টা এবং শুরু হয়ে গেল ভূত.কম। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। আমরা আজকের এই যে স্টোরিটা, মানে আজকের যে এপিসোডটা, সেই এপিসোডটা আমরা আসলে উৎসর্গ করতে চাই আমাদের মিডল ইস্টে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। আমরা জানি যে তারা পরিশ্রম করেন, তারা কষ্ট করেন এবং তারা হচ্ছে নিজেদের উন্নয়ন করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, এবং তারা আমাদের মানে দেশের নাম উজ্জ্বল করছেন সেখানে। এখন আমি কয়েকদিন আগে মিডল ইস্ট থেকে একজন মানে আমার একটা ফ্রেন্ড ঘুরে আসলেন, তিনি বললেন যে বাংলাদেশের বিভিন্ন মানে বিভিন্ন ভাই বোনেরা কি পরিমাণ হেল্প করেছেন তাকে। শুধুমাত্র একটা কিছু খুঁজছিলেন তিনি, সেই সময় সবাই পাশে দাঁড়িয়েছিলেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা হয়নি, সব জায়গায় বাংলা রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা আসলে সত্যিকার অর্থেই সারা পৃথিবীতেই আমাদের নিজেদেরকে প্রমাণ করছি এভাবেই প্রতিনিয়ত, এবং আমরা আসলেই ভালো করছি। আপনাদের সবার ভালো হোক সেই কামনাই করি, এবং আমি আজকে আপনাদের সম্মানেই আজকের এই বিশেষ এপিসোডটি মরু অঞ্চলের, অর্থাৎ সেই মিডল ইস্টের কালো জাদু নিয়ে আজকের এই এপিসোডটি করতে চাই। এবং আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরাও খুব খুশি হব। আমরা 1.5 মিলিয়ন সেলিব্রেশন মাত্র শেষ করেছি, এবং সে সাথে আমাদের সামনে আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, আরও বেশ কিছু প্ল্যান রয়েছে। আপনারা সবাই ঘটনা পাঠান। আমরা সামনে যেহেতু হ্যালোইন রয়েছে, হ্যালোইন নিয়ে আমাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু হ্যালোইন সামনে রেখে আমরা একটা মানে কি বলবো, যেটা উপলক্ষ পেয়েছে আপনাদেরকে আরও ভালো কিছু স্টোরি শোনানোর জন্য, কারণ আমি জানি যে এই সময় অনেকেই আগ্রহী হয়ে আমাদেরকে দারুণ দারুণ সব ঘটনা পাঠান। তো আমরা সেটা নিয়ে আনন্দে আছি যে আপনারা ঘটনা পাঠাবেন, অপেক্ষায়ও আছি। আর সেই সাথে আজকে যারা মিডল ইস্ট থেকে শুনছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, এবং মিডল ইস্টের এই ব্যাপারটা ছড়িয়ে যাক সবার মাঝে। সেই জন্য আপনি যেটা করবেন সেটা বন্ধু বান্ধব সবার সাথে আমাদের আজকের এপিসোডটি শেয়ার করবেন, যাতে করে তারা শুনতে পারেন, তারা অংশগ্রহণ করতে পারেন, তারা জানতে পারেন আমাদের আজকের এই শোটি সম্পর্কে, আমাদের আজকের এই বিশেষ আয়োজন সম্পর্কে। আমি কোনো কথা না বাড়িয়ে এখন চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাজহারুল ইসলাম, বয়স 25, আমি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জব করি। এই ঘটনাটি আমি অনেক আগে শুনেছি, তখন আমি ক্লাস 8-এ পড়ি। সময়টা 2013 সাল। আমাদের একটা চায়ের দোকান ছিল, সেখানে আমি মাঝে মাঝে বসতাম। তেমনই এক রাতে আমি চায়ের দোকানে বসেছিলাম, তখন হেলাল মামা আসেন আমাদের দোকানে, চা খাচ্ছিলাম। আপনি জেনে থাকবেন চায়ের দোকানে অনেক ধরনের লোক আসে, নানা ধরনের কথাবার্তা হয়। ওই দিন কথা হচ্ছিল ভৌতিক বিষয় নিয়ে। আমার মামা ও আরো কয়েকজন কাস্টমার এই নিয়ে আলোচনা করছিল, আর আমি চা বানাচ্ছিলাম আর নীরব দর্শকের মতো শুনছিলাম তাদের অভিজ্ঞতার কথা। তখন ভূত এফএম নতুন শোনা শুরু করেছি, তাই ভাবছিলাম আপনাকে ইমেল করব, কিন্তু তখন আমার মোবাইল ছিল না, তাই আর ইমেল করতে পারিনি। তবে এখন আমি ভূত.কম নিয়মিত শুনি, আর এই সুযোগটা আমি মিস করতে চাইনি। আমার পক্ষে আপাতত স্টুডিওতে আসা সম্ভব না, তবে পরে কোনো একদিন আরও ঘটনা কালেক্ট করে স্টুডিওতে আসব ইনশাল্লাহ। ঘটনাটা আমার মামার কাছে শোনা, উনি আমার নানির বোনের ছেলে, সেই হিসেবে উনি আমার মামা হন। মামার নাম হেলাল, আমরা ওনাকে হেলাল মামা বলেই ডাকতাম। হেলাল মামার বাড়ি আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায়। ঘটনাটা যখন তার সাথে ঘটে তখন উনি যুবক, ওনার বিয়ে হয়নি। বর্তমানে মামার বয়স 65 বছরের মতো হবে, তাহলে বুঝতেই পারছেন ঘটনাটা অনেক আগের। আমি ঘটনাটা আমার মামার মতো করেই লেখার চেষ্টা করছি, এটাই আমার প্রথম লেখা, আমার লেখালেখির পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তাই দয়া করে ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করছি, বলছেন হেলাল মামা। সময়টা তখন শীতের মাঝামাঝি, আমাদের গ্রামের প্রায় সবাই কৃষি কাজের সাথে জড়িত। জমিতে ধান রোপণ করার আগে ধানের চারাগুলো নির্দিষ্ট একটা জায়গায় বড় করা হয়। আমাদের গ্রামের ভাষায় এই চারাগুলোকে জালা বলা হয় এবং যেখানে এগুলোর চাষ করা হয় তাকে জালা বীজ বলে। একটু বড় হলে এই ধানের চারাগুলো তুলে নিয়ে খেতে রোপণ করা হয়। যারা কৃষিকাজের সাথে জড়িত বা কখনো কৃষিকাজ করেছেন তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন হয়তো। বলে রাখা ভালো, প্রাথমিকভাবে ধানের চারাগুলো যেখানে বড় করা হয় সেখানে কয়েকদিন পরপর পানি সেচ দিতে হয়, তাই এই জাতীয় ক্ষেতগুলো তখন খাল বা নদীর পাড়ে করা হতো। পানি সেচ দেওয়ার মেশিনের প্রচলন তখন ছিল না, পরিবারের পুরুষ মানুষেরা পালা করে খেতে পানি দিত। আমি ছোটবেলায় এভাবেই আমার বাবা এবং ভাইদের জমিতে পানি দিতে দেখেছি। ঘটনা যেদিন ঘটে সেদিন আমার পানি দেবার পালা ছিল। দিনটা ছিল মঙ্গলবার আর আমাদের করিমগঞ্জ বাজারে প্রতি মঙ্গলবার হাট বসে। এখনো প্রতি মঙ্গলবার করিমগঞ্জে হাট বসে, তবে আগে অনেক দূর দূরান্ত থেকে এই হাটে মানুষ আসত। যাই হোক, ওই দিন আমি হাটের মধ্যে ঘোরাঘুরি করতে করতে পানি সেচ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যার কিছু সময় আগে বাসায় পৌঁছালাম আর বাড়ি পৌঁছানোর সাথে সাথে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করেছি। তখন আমার বাবাও হাটে গিয়েছিলেন, কারণ আজকে সাপ্তাহিক হাট। তবু বাসা থেকে আমাকে অনেক বকাঝকা করা হয়। তখন আমি একটা সময় রাগ করে পানি সেচ দেওয়ার জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। এখন আমাদের ক্ষেতের বর্ণনাটা দেওয়া দরকার। আমাদের বাড়ি থেকে ক্ষেতের দূরত্ব পায়ে হেঁটে 7-10 মিনিট। সেখানে কোনো রাস্তা নেই, সম্পূর্ণ পথটাই যেতে হয় ক্ষেতের আলের ওপর দিয়ে। আল মানে হচ্ছে দুটি পাশাপাশি ক্ষেতের মধ্যে একটা ছোট্ট রাস্তা। আর সেখানে কোনো বাড়িঘর ছিল না, যত দূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত। আর ক্ষেতের বুক চিড়ে একে বেঁকে চলে গেছে একটা ছোট্ট খাল। যাই হোক, ঘটনায় ফেরা যাক। আমরা সবাই বিকেলে পানি দেওয়া শুরু করতাম এবং সন্ধ্যায় পানি দেওয়া শেষ করে বাড়ি ফিরতাম। এইরকমই নির্দেশনা দেয়া ছিল, কারণ এই জায়গা নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। আজকে সন্ধ্যায় পানি দিতে যাচ্ছিলাম, তখনও মনের মধ্যে ভয়ের কোনো স্থান ছিল না। হয়তো ছিল, কিন্তু রাগের জন্য বুঝতে পারিনি। 5-7 মিনিট চলার পরে খালের পাড়ে পৌঁছালাম। তখন দিনের আলো শেষ, আধার নেমে গেছে চারিদিকে। আমি হাঁটু পানিতে নেমে সেচ দেওয়ার জিনিসপত্র ঠিক করে সেচ দেওয়া শুরু করলাম। শীতের সময় থাকায় গায়ের চাদর নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পানি সেচ দেওয়ার পর গায়ের চাদরটা খুলে খালের পাড়ে মাটিতে রাখলাম। তখন সবকিছু ঠিকই চলছিল, কোন রকম অস্বাভাবিকতা নেই। ঘটনার শুরু একটু পর থেকে। পানি সেচ দিতে দিতে খেয়াল করলাম, পানি খাল থেকে নিয়ে খেতে ফেললে পানি ফেলার শব্দটা যখন হওয়ার কথা তখন হচ্ছে না, হচ্ছে একটু দেরিতে। খুব ভালো করে খেয়াল করতে লাগলাম, হ্যাঁ সত্যি তো, পানি পড়ার শব্দটা একটু দেরিতেই হচ্ছে। আর আমার মনে তখন থেকেই ভয় দানা বাঁধতে শুরু করেছে, কিন্তু তখনও আমি পানি সেচ দিয়ে যাচ্ছি। হঠাৎ পানিতে একটা শব্দ শুনে পাশ ফিরে তাকালাম, দেখলাম বড় কোনো মাছ পানির নিচে খুব জোরে জোরে নড়াচড়া করলে পানিতে যেমন আলোড়নের সৃষ্টি হয় তেমন শব্দ হচ্ছে। একটা মাছ, তারপর আরো একটা, তারপর আরো একটা। আমার মনে হতে লাগলো পানির নিচ দিয়ে কিছু একটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি হাঁটু পানিতে দাঁড়িয়ে, কেন জানি না, পানি থেকে উঠে দাঁড়াবার কথা আমার মাথায় আসছিল না। একটা ঘোরের মধ্যে আছি আমি, আমার খুব কাছেই আলোড়নটা আবার হল। তারপরেই সব নিস্তব্ধ, প্রকৃতি যেন কিছু একটার ভয়ে চুপচাপ হয়ে গেছে। এভাবে কতক্ষণ সময় পার হল আমি বলতে পারব না, হয়তো 5 মিনিট বা তারও বেশি। তারপরে দেখলাম একটা সাদা কুকুর আকৃতিতে বাছুরের সমান পানির ওপর দিয়ে হাঁ করে দৌড়ে আমার দিকে আসছে। খুব কাছাকাছি আসার আগে আমার মনে হল আমি আর কিছু দেখতে পারব না, ভয়ে চোখটা বন্ধ করে ফেললাম। কি ভাবছেন, অজ্ঞান হয়ে গেলাম। না, তেমন কিছু হল না, আবার সবকিছু নীরব। তারপর চোখটা খুলে দেখলাম আমার সামনে কিছু নেই। আমি পানি থেকে উঠে গায়ের চাদরটা তাড়াহুড়ো করে ঠিক করে নিলাম এবং একটা মোটা লাঠি সাথে ছিল সেটা নিলাম, যাকে আমরা ঠ্যাঙ্গা বলি। সেটা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। সারা মাঠে তখন আমি একা। তখন চারিদিকে অন্ধকার, শীতের সময় থাকায় হালকা কুয়াশাগুলো আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আমি ক্ষেতের আল ধরে দ্রুত পায়ে বাসার দিকে হেঁটে চলেছি, কিন্তু পথ যেন আর শেষ হতে চায় না। মনে হচ্ছে কয়েক মাইল হাঁটলাম, কিন্তু তবুও। অবশেষে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখান থেকে ক্ষেতের আলটা দুই দিকে চলে গেছে। একটা আল দিয়ে দুই তিন মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছাবো, আর অন্য আল দিয়ে হাঁটলে চলে যাব অন্য এলাকায়। এই পথটা আমার চেনা, বরং খুব ভালো করেই চেনা ছোটবেলা থেকেই। কিন্তু এ কি, এইখানে তো ক্ষেতের আল দুই দিকে নয়, বরং অনেক দিকে মোড় নিয়েছে। আমার ভয় চূড়ান্ত আকার ধারণ করল। বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে যাব। চিৎকার করে কারো সাহায্য চাইব ভেবে নিজের সবটুকু দিয়ে খুব জোরে চিৎকার করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি তবুও চিৎকার করতেই থাকলাম। আমি অসহায়ের মতো রাগে দুঃখে আমার হাতের ঠ্যাঙা দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে থাকলাম। রাতের বেলা তাই হয়তো কেউ এই শব্দ শুনতে পেয়েছিল। সামনে টর্চ লাইটের আলো দেখতে পেলাম। দুজন লোক আমার দিকে এগিয়ে এলো, আমার পরিচিত দুইজন। তারা আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি শুধু বললাম, আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। তখনও আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম। তাই আর কথা না বলে তারা আমাকে এগিয়ে দিচ্ছিল। এমন সময় শোঁ-শোঁ শব্দে তিনজনে পেছন ফিরে তাকালাম আর দেখলাম যে একটা আগুনের গোলা আমাদের দিক থেকে খালের দিকে ছুটে যাচ্ছে। তারপর তারা আমাকে বাসায় দিয়ে আসে। ততক্ষণে বাবা হাট থেকে বাসায় চলে এসেছেন। বাসায় যাওয়ার পরে আমি বকা শুনি সন্ধ্যেবেলা সেচ দেওয়ার জন্য। এখানে একটা কথা বলতে চাই, এই ঘটনায় হয়তো দর্শকের কাছে ভয় পাওয়ার কোনো উপকরণ নেই, কিন্তু একটাবার, শুধু একটাবার আপনি নিজেকে আমার জায়গায় কল্পনা করুন। ধন্যবাদ রাসেল ভাই, যদি ঘটনাটা সিলেক্টেড হয় জানাবেন। তো গ্রামের ঘটনা আপনাদের সবারই ভালো লাগে, আশা করছি যে আজকে একটা গ্রামের ঘটনা আমরা প্রচার করলাম, সেটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর একই সাথে ভালোর দলেও আছি। আমরা কিছু কমেন্ট পড়ে ফেলতে পারি এর মধ্যে, এবং আমি দেখতে পাচ্ছি যে আশিক নেওয়াজ, তিনি সৌদি আরব থেকে আমাদের লিখেছেন। আচ্ছা, আমরা কমেন্টগুলোকে একটু লাইভ করে দিই যাতে আপনারা কমেন্টগুলো দেখতে পারেন এবং আপনারা কমেন্টগুলো পড়তে পারেন, সেই সাথে আপনারা উত্তরও দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে আছেন আমাদের সঙ্গে হাফিজুর রহমান, যশোর থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জারা আক্তার জান্নাত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আনোয়ার মিয়া, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস কে নিয়াম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নিলয় হাসান সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে লিখছেন, আমাদেরকে কমেন্ট করছেন। আপনাদের কমেন্টগুলো আপনারা লাইভে দেখতেও পাচ্ছেন, স্ক্রিনের দিকে তাকালেই আপনারা আপনাদের কমেন্টগুলো দেখতে পাবেন। সো আমরা যেটা করতে চাই এখন, সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যেতে চাই, এবং পরবর্তী ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সেই আশা নিয়েই আমরা আসলে আজকের এই এপিসোডটি শুরু করেছি। আশা করছি যে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্স করবেন। আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে এই প্রোগ্রামে বা এই এপিসোডগুলোতে মঙ্গলবারের এপিসোডে আপনারা পার্টিসিপেট করতে চান বা রবিবারের এপিসোডে আপনারা পার্টিসিপেট করতে চান, আপনারা প্লিজ ইমেলে সেই আপনাদের ইচ্ছার কথাটা একটু প্লিজ জানাবেন। আর আমরা একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমি এখন তো শুধুমাত্র একা ইমেল পড়ি, আপনারাও যদি ইমেল পড়তে চান, আপনাদের মধ্যে যদি সেরকম কেউ থাকেন যিনি আসলে আপনার মানে পড়তে পারেন ভালো বা আপনি নিজেকে নিয়ে কনফিডেন্ট, তাহলে আমি চাইব যে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আপনারা অবশ্যই ইমেইলের সাবজেক্টে লিখুন যে ভয়ের সেরা কণ্ঠ, এটা শুধুমাত্র আপনাদের এই অডিশনটার জন্যই। এবং এখানে আপনাদের যেটা করতে হবে, যে কোনো একটা স্টোরির অংশ বিশেষ পড়ে অর্থাৎ রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে হবে। যদি আপনার মানে আমাদের যে সিলেকশন টিম রয়েছে সেই সিলেকশন টিমের কাছে যদি আপনার ভয়েস ভালো লাগে, আপনার পড়া ভালো লাগে, ডেফিনেটলি আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো এবং আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন পরের ঘটনায় চলে যাওয়া যাক।
ভয়ের আরেক নাম Com. With Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা সবাই জানি যে আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা মধ্যপ্রাচ্য থেকে বা মিডল ইস্ট থেকে আমাদেরকে শোনেন। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি যেখান থেকে আমাদের ভূত ডট কম শোনেন সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। আর তাঁদের জন্যই আমাদের আজকের এই বিশেষ ঘটনাটি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নাম মিরান, বর্তমানে আমি মিরপুরে বসবাস করছি। লেখালেখি করার তেমন কোনো অভ্যেস নেই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত 6 বছর আমি দেশের বাইরে ছিলাম। মূলত আজকে যে ঘটনাগুলো শেয়ার করব সেগুলো দেশের বাইরের ঘটনাগুলো বললাম, কারণ দুটো ঘটনা আমার সাথে ঘটে যাওয়া এবং বাকিটা স্থানীয় কিছু কালোজাদু সম্পর্কিত তথ্য। আমি মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশ ওমানে ছিলাম। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আরব দেশগুলোর মধ্যে ওমানেই সব থেকে বেশি জিনের উপদ্রব আছে, এবং এই ওমানেই একসময় সব থেকে বেশি কালোজাদুর চর্চা করা হতো। যাই হোক, কালোজাদুর ব্যাপারটায় পরে আসি, প্রথমে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করছি। ঘটনা এক, আমি ওমানের রাজধানী মাস্কাটের ন্যান্ডোজের একটি ব্রাঞ্চে জব করতাম। তো কোম্পানি থেকে আমাদের ব্রাঞ্চের সকল স্টাফদের থাকার জন্য একটি ভিলা প্রোভাইড করে। আমি এবং আমার সাথে একটি কোরিয়ান এবং একটি ফিলিপিনো ছেলে দোতলায় একটি রুমে থাকা শুরু করি। প্রথম 2 মাস ভালোই চলছিল। প্রতিদিন ডিউটি শেষ করে রাত 11টার মধ্যে সবাই বাসায় চলে আসতাম। খাওয়া দাওয়া বাইরে করার সুবাদে বাসায় এসে গোসল করেই সবাই সবার মতো বিছানায় শুয়ে পড়তাম। তো একদিন রাত 2টার দিকে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠি। ওয়াশরুম যেহেতু রুমের সাথে অ্যাটাচড, তাই রুমের লাইট জ্বালানোর প্রয়োজন মনে করিনি। মোবাইলের আলো জ্বালিয়েই ওয়াশরুমের কাছে গিয়ে দেখি ওয়াশরুমের দরজা বন্ধ এবং ভেতরে কেউ গোসল করছে। ভাবলাম বাকি 2 জন রুমমেটের মধ্যে কেউ হয়তো, তাই ভাবলাম গোসল থেকে বের হওয়ার একটু আগে স্মোক করে আসি। আমিও দরজা খুলে বারান্দায় গিয়ে স্মোক শেষ করে রুমে ঢুকে ওয়াশরুমের কাছে গিয়ে দেখি দরজা খোলা। আমি ভেতরে গিয়ে প্রথমে লাইটটা অন করে খেয়াল করলাম ওয়াশরুমের ভেতরটা একেবারেই শুকনো। দেখে মনে হচ্ছে গত 2 ঘন্টার মধ্যে কেউ গোসল তো দূরের কথা ওয়াশরুমের ভেতরেও ঢোকেনি। তবে তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ভেতরে কেউ শাওয়ার অন করে গোসল করছিল। যাই হোক, আমি আবার বের হয়ে বাকি 2 রুমমেটের 2 জনকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করলাম। তারা দেখি ঘুম ঘুম চোখে বলল তারা কেউ ওয়াশরুমে যায়নি। রুমের দরজা বন্ধ করা বাইরে থেকে, কেউ আসার কোনো সম্ভাবনাও নেই। তবুও মনের ভুল ভেবে গিয়ে শুয়ে পড়লাম। এরপর থেকেই শুরু হলো কিছু অমীমাংসিত ঘটনা। হঠাৎ করে রুম থেকে অনেক কিছু গায়েব হয়ে যেত। সবাই একসাথে রুম থেকে বের হয়ে ডিউটিতে যেতাম, এসে দরজা খুলে দেখতাম পুরো রুমের সবকিছু এদিক সেদিক পড়ে আছে। রাতে শুয়ে শুয়ে হঠাৎ মনে হতো কেউ যেন মাথার কাছে নিঃশ্বাস ফেলছে। কখনো কখনো রুমের ভেতরে শুটকি মাছের গন্ধে ভরে যেত, অথচ আমাদের রুমমেটদের কেউই আমরা শুটকি বাসায় আনতাম না। পরবর্তীতে আমরা 3 জনই ওই রুম ছেড়ে নিচের রুমে চলে আসি। আমরা চলে আসার পর শুনতে পাই যে ওই রুমে কেউই 3 দিনের বেশি থাকতে পারত না। জিজ্ঞেস করলে কেউ কিছু বলতেও চাইত না। এরপর থেকে ম্যানেজার ওই রুমে তালা মেরে রাখেন। ঘটনা দুই, 2021 সালের ঘটনা। কোভিডের লকডাউনের কারণে কাজ প্রায় বন্ধ, ছুটি কাটাচ্ছি ওখানে বসেই। একদিন আমরা চার ফ্রেন্ড মিলে প্ল্যান করি এক ফ্রেন্ডের চাচার বাসায় ঘুরতে যাব। ওর চাচার বাসা মাস্কাট থেকে 200 কিলোমিটার দূরে সুর নামে একটা জায়গায়। আমি যখন ওখানে ঘুরতে যাবার প্ল্যান করছি তখন আমার সাথে কাজ করে এমন একটি ওমানি ছেলে আমাকে সাবধান করে দেয়, বলে যে রাতে ওই রাস্তায় যেন আমি না আসি। আরও বলে রাস্তায় কেউ গাড়ি থামাতে বললে ভুলেও যেন গাড়ি না থামাই। আমি ভাবলাম দুর্গম রাস্তা, পাহাড় আর মরুভূমির মধ্যে দিয়ে ডাকাতের জন্য হয়তো সাবধান করে দিচ্ছে, আর সাবধানে গাড়ি চালাতে বলল কারণ হয়তোবা অ্যাক্সিডেন্ট হবে ভেবে। তাই ওর কথায় তেমন গুরুত্ব না দিয়ে আমি ওই ফ্রেন্ডের বাসায় চলে যাই রাতেই। আমার বাসা থেকে ওই ফ্রেন্ডের বাসা 4-5 কিলোমিটার দূরে হওয়ায় রাতে ওর বাসায় থাকব এবং সকালে একসাথে বের হব, এটাই ছিল প্ল্যান। যেহেতু ওই ফ্রেন্ডের গাড়ি ছিল তাই আমরা সকাল সকাল বের হয়ে যাই। প্রায় 3 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে যাই ভালোভাবেই। সারাদিন ওখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আমাদের প্রায় রাত 11টা বেজে যায়। ফ্রেন্ডের চাচা চাচি আমাদেরকে রাতে ওখানেই থেকে যাওয়ার জন্য বলেন, কিন্তু আমরা তাদের কথা না শুনে 11টার দিকে রওনা দিয়ে দিই। প্রথম 1 ঘন্টা ভালোভাবেই গাড়ি চলে, আমরাও শহর গ্রাম পাড়ি দিয়ে চলে আসি পাহাড় কাটা লম্বা নীরব রাস্তায়। এই রাস্তায় এত রাতে কোনো গাড়ি নেই, এটা স্বাভাবিক ব্যাপার। বাকি দুই ফ্রেন্ড ক্লান্ত থাকায় ওরা পেছনের সিটে ঘুমাচ্ছিল এবং শান্ত নামের এক ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল, এবং আমি এবং সাথে আরো দুইজন কাওয়ালি গান শুনতে শুনতে ভালোই সময় কাটাচ্ছিলাম। গাড়ির গতি 140-এ হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটি গাধা দাঁড়িয়ে। বলে নেয়া ভালো যে ওমানে প্রায় সকল হাইওয়ের আশেপাশে প্রচুর পরিমাণে গাধা থাকে, এরা ছাড়া ছাড়া ভাবেই থাকে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমাদের সামনে যে গাধাটি দেখেছি এটা স্বাভাবিক না, কারণ এর সাইজ একটা ঘোড়ার থেকেও বড়। একটা গাধার সাইজ কখনোই ঘোড়ার সমান হবে না। তবু আমরা চোখের ধোকা ভেবে পাশ কাটিয়ে চলে যাই। শান্তর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম একটু ভয় পেয়েছে। প্রায় 10-15 মিনিট পর আবারও একই ঘটনা। আমি এবার একটু বিচলিত হলাম, ভাবলাম পরপর দুইবার একই ঘটনা ঘটছে, এটা স্বাভাবিক না। শান্তকে বললাম পাশ কাটিয়ে চলে যেতে। কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলাম। গাড়ি চলতে শুরু করল। 10-15 মিনিট পরে আবারও দেখি গাধাটি এবার রাস্তার মাঝখানে, এবার সেটা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হেডলাইটের আলোতে খেয়াল করলাম যে গাধাটির কোনো ছায়া নেই। আমি শান্তকে বললাম যাই হোক না কেন গাড়ি থামাবে না। দেখলাম ও ঘামতে শুরু করেছে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ওই দেশে গাড়ির ড্রাইভার বাম পাশে বসে, মানে বাংলাদেশের মতো না, রাস্তাও বাংলাদেশের থেকে সম্পূর্ণ বিপরীত। শান্ত আমাকে বলল রাইট সাইড মিররে চোখ রাখতে এবং পেছনে না তাকাতে। আমি তার কথা মতো তাই করলাম। যখনই গাধাটাকে পার করলাম সাথে সাথে লুকিং গ্লাসে তাকিয়ে দেখি পেছনে কিছুই নেই। যারা গাড়ির সামনের সিটে বসেছেন তারা অবশ্যই জানেন যে কোনো কিছু পাশ কাটিয়ে গেলে লুকিং গ্লাসে অবশ্যই সেটা দেখা যাবে। যাই হোক, শান্ত গাড়ির গতি 100-তে নামিয়ে এনে চালাতে থাকল। একটা জিনিস বারবার দুজনের মনে হচ্ছিল যে গাড়ির পেছনে কিছু একটা আমাদের ফলো করছে। শান্ত বারবার বলছিল গাড়ির ওজন বেড়ে গেছে। কিছুক্ষণ পর আমরা একটা পেট্রোল পাম্প দেখতে পাই এবং সেখানে একটা ছোট শপও আছে। আমরা গাড়ি থামিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে দুটো চা নিয়ে বসি। বাকি দুই ফ্রেন্ড তখনও ঘুমোচ্ছে গাড়ির ভেতর। পাম্পে কাজ করা লোকটা আমাদের দিকে তাকিয়ে এগিয়ে এসে বললেন, ভাইরা কি বাংলাদেশের নাকি? আমাদের মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সে জিজ্ঞেস করল, আপনাদের এরকম দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? শান্ত বলল হ্যাঁ। তারপর তাকে সব বলা হল। তিনি বললেন, ভাই আপনাদের কপাল ভালো, বেঁচে ফিরেছেন, ওই রাস্তায় প্রায় সময় এটা দেখা যায়। যারাই গাড়ি থামায় তাদেরই কেউ কেউ অ্যাক্সিডেন্ট করে বা পাগল হয়ে যায়। আপনারা এই রাতে এই দিক দিয়ে আর যেন না, সকাল হলে রওনা দেন, এতক্ষণ বিশ্রাম নেন। আমরা আর সাহস পেলাম না, সকাল পর্যন্ত অপেক্ষা করে তারপর রওনা দিয়ে বাসায় চলে আসি। এবং আমি পরে ওই ওমানি ছেলেটিকে জিজ্ঞেস করি ও কেন সাবধান করেছিল আমাকে। ও বলে ওই রাস্তায় মাঝে মাঝে কিছু বৃদ্ধ দেখা যায়, তারা গাড়ি থামানোর জন্য হাত ইশারা করে। যারাই গাড়ি থামায় তাদের মধ্যে সবাই প্রায় অ্যাক্সিডেন্ট করে বসে বা বেশিরভাগ মানুষই মারা যায়। যারা বেঁচে ফেরে তারাও দুই এক সপ্তাহ পরে মারা যায়। আমি এবং শান্ত এরপরে দুজনেই স্বপ্ন দেখি যে কেউ আমাদের বলছে এই যাত্রায় আমরা নাকি বেঁচে গেছি। এবার আসি কালো জাদু নিয়ে কিছু তথ্য সম্পর্কে। ওমানে একটি গ্রাম আছে যেখানে এখনও বাইরের মানুষদের প্রবেশ করা নিষেধ। যদিও ওই গ্রামটি এখন জনমানবহীন, তবুও সরকারিভাবে সেখানে নোটিশ দেওয়া আছে যে ওই এলাকায় সম্পূর্ণভাবে জনসাধারণের প্রবেশ নিষেধ। ওখানকার মানুষদের মুখে শোনা যায় প্রায় 40 থেকে 50 বছর আগে ওই গ্রামে কালো জাদুর চর্চা করা হতো। শুধু ওই গ্রামে না, পুরো ওমানেই একসময় কালো জাদুর অনেক বেশি চর্চা হতো। শুরুটা ওই গ্রাম থেকেই। গ্রামটিতে যখন কালো জাদুর প্রকোপ বেড়ে যায় তখন সেখানে বসবাসকারী মানুষেরা শহরের দিকে চলে আসে। এরপরে যারা ওই গ্রামে বা তার আশেপাশে ঘুরতে যায় তারা নাকি আর কখনো ফেরত আসেনি। এছাড়াও ওই গ্রামের পাশে রাস্তা দিয়ে গেলেও অনেকেই অনেক মানুষের চিৎকার এবং নানা ধরনের বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেত। এছাড়াও ওই গ্রামে নরবলি দেয়া হতো এবং সেখানকার পাহাড়ে আগুন জ্বলতে দেখা যায়। এখন স্থানীয় কাউকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও তারা কেউই এই ব্যাপারে কথা বলতে রাজি না। যারা ওমানে থাকেন বা অনেক দিন ধরে আছেন তারা অনেকেই এই ঘটনাগুলো জেনে থাকবেন। ঘটনাগুলো কতটুকু ভয়ঙ্কর জানি না, তবে সব সত্যি ঘটনা অনেক ভয়ঙ্কর হতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে আরও কিছু ঘটনা আছে বন্ধুবান্ধব এবং ফ্যামিলির কাছ থেকে শোনা, এবং কিছু আছে যেগুলো আমার ফ্যামিলির সাথে ঘটে গেছে। সময় করে একদিন সেগুলো লিখে পাঠাব। ধন্যবাদ রাসেল ভাই এবং সব শ্রোতারা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে মিরান খান তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ মিরান খান আপনাকে চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। একটু রাত বাড়লেই জমে ওঠে ভূত ডট কম এবং আরো 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 মানুষ জয়েন করতে থাকেন আমাদের সাথে। আমরা বলেছি যে আজকে আমাদের এই স্পেশাল এপিসোডটি আমাদের মিডল ইস্টের ভাই বোনদের জন্য, এবং একটু আগে সেই ঘটনাটা শুনলেন। আপনারা যারা মিডল ইস্টে থাকেন, যারা সেই এলাকায় থাকেন, তারা নিশ্চয়ই সম্পর্কে জানেন। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি এই সম্পর্কে আপনাদের কিছু জানা থাকে। আচ্ছা, আমি দেখছি অনেকেই আসলে মিডল ইস্ট থেকে আমাদের কমেন্টও করছেন, এবং আমার কাছে মনে হয় যে অনেকেই এই বিষয়টি জানেনও। তো যারা জানেন তারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আচ্ছা, ঢাকা থেকে লিখছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। আচ্ছা, ফরদিন মেরাহাব আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। ঋতু আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, কেউ একজন বলেন যে ঘুমাবেন কিছুক্ষণের মধ্যেই, তো আমরাও আর বেশিক্ষণ শো তাহলে কন্টিনিউ না করি, ছোট করার চেষ্টা করছি আমি যতটা সম্ভব। অনেকে হয়তো যদি কেউ শুনতে চান সেটার জন্য হয়তো তখন লম্বা করা যাবে, বাট না, আসলে ওয়ার্কিং ডে তো আমরা চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে পুরোপুরি চেষ্টা করছি যতটা ছোট করা যায়। আমি দেখতে পাচ্ছি যে হৃদয় আমাদের সাথে আছেন ঢাকা থেকে, আমাদের সঙ্গে আরও অনেকে আছেন। ঋতু আছেন চিটাগং থেকে, আমাদের সঙ্গে আছেন শফিকুল, এছাড়াও নীরব আছেন নরসিংদী থেকে, আমাদের সঙ্গে আছেন আহমেদ রিফাত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মোহাম্মদ এডিটার, তিনি আবার শুনতে চান বলেছেন। আচ্ছা, অনেকে শুনতেও চাচ্ছেন না, আসলে অনেকেই হয়তো সকালবেলায় উঠেই কাজে যাবেন, সো খুব বেশি লম্বা করা যাবে না আসলে, সেটা আমি বুঝি এবং সেভাবেই আমরা আসলে আজকে শোটা সাজিয়েছি। তো যাই হোক, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা তৃতীয় যে ইমেলটি আছে সেই ইমেলটি থেকে চলে যাই, এবং আপনারা ইমেল বেশি শুনতেছেন আমি জানি, এবং এই ইমেলগুলো পড়তে আমাদের বেশ কষ্ট হয়। তারপরে আমরা ইমেল যেটা করব সেটা হচ্ছে যে ইমেল অবশ্যই অবশ্যই আপনাদেরকে শোনাব এবং সামনে নিয়ে এসে আপনাদের হাজির করব। তো আমরা কথা না বাড়িয়ে পরাপরি সরাসরি মানে একদম সরাসরি আমরা পরের ঘটনাতে চলে যাই। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা প্লিজ আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে স্ক্রিনে, কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে কোনো সময় ভুলে না যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা এখন আমাদের ফেসবুকের লিঙ্কটাও দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা ফেসবুকের লিঙ্কটাও কমেন্ট করতে পারেন যাতে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন সবসময়। এবং যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাই যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করুন আমাদের পুরোটা এপিসোড, প্রত্যেকটি ঘটনা। আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। আশা করছি আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন বাকিটা সময়। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আরও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন বলে আমরা যারা আপনার ভক্ত তারাও ভালো থাকি। আমি আপনার এবং ভূত এফএম এর এত ভক্ত ছিলাম যে বলে বোঝানো যাবে না। সেই স্কুল জীবন থেকে এখন পর্যন্ত আপনার কণ্ঠে শুনে যাচ্ছি ভূত এফএম থেকে ভূত ডট কম। আমার নাম ডাক্তার মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমি পেশায় একজন ডিভিএম ডক্টর, বাসা রংপুর জেলার ভোগীবালাপাড়া গ্রামে। আজ যে ঘটনা বলব তা আমার এক দূর সম্পর্কের আপুর কাছ থেকে শোনা সত্য ঘটনা। ঘটনাটি আপনি পড়ে শোনালে সত্যি অনেক খুশি হব। আপুর সাথে কোনো একদিন আমার রংপুর জেলার টাউন হল নামক একটা স্থানে দেখা। দেখা হবার পর সালাম দিলাম, অনেক গল্প হাসি আড্ডার মাঝে হঠাৎ একটা বেড়াল সামনে দিয়ে চলে যেতেই আপু অনেক ভয় পান এবং ওই স্থান ত্যাগ করেন। সামনের দিকে গিয়ে বসি আমরা এবং আপুকে কিছু বলার আগেই দেখি আপুর চোখ ছলছল করছে। আপুকে বললাম কি হয়েছে, হঠাৎ এমন ভাবে ভয় পেয়ে তিনি চলে এলেন কেন? কিছু বলতে না চাইলেও পরে অনেক অনুরোধের পর তিনি এই ঘটনাটি বলতে রাজি হয়েছিলেন। আপু সেই ঘটনা বলার আগে বলেছিলেন এই ঘটনাটি ছিল এক রক্ত পিপাসু জিনের, যা তাদের পরিবারকে অনেক কাঁদিয়েছে এবং এখনো কাঁদায়। আপুর ছিলেন দুই বোন, তিনি ছিলেন বড়, তার বয়স 29 এবং তার ছোট বোন তার থেকে 5 বছরের ছোট। তার ছোট বোন অনেক পাখি এবং বেড়াল পছন্দ করত, তাই বাসায় একটা বেড়াল এবং টিয়া পাখি আর কবুতর পালা হতো। তাদের পরিবার অনেক সুন্দর আর হাসিখুশি একটা পরিবার ছিল এবং ভালোই সময় যাচ্ছিল তাদের। আপুর সাথে আমার পরিচয় হয় তাদের বেড়ালের চিকিৎসা করতে গিয়ে। কিন্তু আমি ওই দিন আপুর মুখে যা শুনি তা হচ্ছে তার বোন 2 বছর আগে মারা গেছে। আপু বলেন যে তার বোনের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, কারণ আপুর বোনকে অদৃশ্য কেউ মেরেছে। তারপর আপু ঘটনা বলতে শুরু করেন। আমি আপুর ভাষাতেই লিখছি। ঘটনার সময়টা ছিল 2021, শীতের শেষ সময়। ওই সময় আমাদের দেশের গ্রামগুলোতে নানা রকম পিঠা বানানো হয়ে থাকে, তেমন ভাবে আমার বাসাতেও প্রতি বছর পিঠা বানানো হয়। আমার বোন খুব পাখি এবং বেড়াল পছন্দ করত, তাই বাসায় কিছু কবুতর, 2টা টিয়া পাখি এবং একটা বেড়াল ছিল। শুধু তাই নয়, আলাদা কোনো বেড়াল বা পাখি আসলেও তাদের খাবার দিত সে এবং অনেক আনন্দ পেত। কিন্তু এই আনন্দ আর ভালো লাগা যে তার জীবনের কাল হয়ে আসবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। একদিন বাসায় শীতকালীন পিঠা বানানো হচ্ছে। আমাদের গ্রামে এই পিঠার নাম তেল পিঠা। লোকমুখে শুনেছি এই পিঠা রাতে বানানো হয়, না হলে নাকি এই পিঠার ঠিক আকারটা আসে না। এই পিঠা বানানো হয় খেজুর গুড়, আতপ চালের আটা গুলে তারপর তেলে ভেজে। যা হোক, যেদিন পিঠা বানানো হয় ওই দিন ছিল মঙ্গলবার রাত। পিঠা বানানো শুরু করে আমার বোন আর আমার নানি। পিঠা বানানোর এক সময় বাসার বেড়ালটি রান্নাঘরে আসে আর অনেকবার ডাকাডাকি করে। আমার নানি তাকে তাড়িয়ে দিলে আমার বোন একটা পিঠা নিয়ে তাকে উঠানে দিয়ে আসে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু যে সময় পিঠা বানানো শেষ হয় ওই সময় বিড়ালটাকে পুরো বাসায় কোথাও আর পাওয়া যায় না। এতে আমার বোন কান্না শুরু করে দেয়। এভাবে রাত শেষ হবার পর পরদিন সকালে বিড়াল বাসার উঠোনে দেখা গেলে আমার বোন ওকে কোলে নিয়ে রুমে চলে যায় এবং কালকের পিঠা খেতে দেয়। কিন্তু সমস্যা দেখা দেয় যে বিড়াল একটা পিঠা খেতে যতটুকু সময় নেয়ার কথা তার চেয়ে খুব তাড়াতাড়ি খেয়ে আবার ডাকতে শুরু করে। শুধু তাই না, যেভাবে ডাকত আস্তে আস্তে করে তার চেয়ে খুব জোরে জোরে ডাকতে শুরু করেছে। আমার বোন আর একটা পিঠা দেয়, কিন্তু 10-20 সেকেন্ডে শেষ করে আবার সে ডাকতে শুরু করে। আমার বোন এবার তাকে ভাত দিয়ে মাছ মেখে দিলে সে ওই সব না খেয়ে আরো জোরে জোরে ডাকতে শুরু করে। এতে বাসার লোকজন অনেক বিরক্ত হয়ে ওঠে। আমার বোন চিন্তায় পড়ে যায় যে বিড়াল অনেক শান্ত ছিল, ভাত মাছ দিলে খেয়ে নিত, এই বিড়াল পিঠা দিলে চুপ হয়ে যাচ্ছে, তারপর আবার ডাকতে শুরু করছে কেন। শুধু তাই না, এর আগে ও পিঠা খেয়েছে কিন্তু একটার অর্ধেক খেয়ে আর খায়নি, সেই বিড়াল হঠাৎ এমন আচরণ করছে কেন। আমার বোন চুপ করে অনেকটা পিঠা ওকে দিয়ে শান্ত করে। এরপরে রাতে দেখা দিল আর এক কাণ্ড। ইশার আজানের পর বিড়ালকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই মনে করলাম কালকের মতো সে কোথাও গেছে। বলে রাখা ভালো, আমার বাসার পেছনে একটা বাঁশ বাগান আছে। বাগান পার হয়ে আরেকটু দূরে গেলেই শিমুল গাছ, তারপরে ধানের জমি। এরপর সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ রাত 3টার দিকে একটা আওয়াজে আমি আমার বোন ঘুম থেকে উঠে দেখি যে খাঁচায় যে পাখি রাখা ছিল সেই পাখি নেই। খুঁজতে খুঁজতে আমরা উঠোনে গিয়ে দেখি পাখি দুটোর মাথা কামড় দিয়ে আলাদা করে রাখা হয়েছে। সবাই দেখে ভয় পেয়ে যায়, কারণ খাঁচা থেকে পাখি বের করা বিড়ালের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় খাঁচা ছিল ঝোলানো, কিভাবে ওইখান থেকে সে ধরতে পারবে সেটা। এই ঘটনার পর বাসার কেউ ঘুমাতে পারেনি। বাবা বলল এই বিড়াল বাসায় ঢুকতে যেন না পারে, আমি কালকে হুজুরের কাছে গিয়ে হুজুরকে বাসায় নিয়ে আসব। ওইদিকে আমার বোন পাখি হারানো আর বিড়ালের কর্মকাণ্ডে অনেক মন খারাপ করে ফেলল। যাই হোক, হুজুরের বাসায় গিয়ে শুনি হুজুর 7 দিনের জন্য তাবলিগের কাজে এলাকার কিছু ছেলেদের নিয়ে কুড়িগ্রামে গেছেন। এদিকে বাসার লোকজন ভয় আছে আবার কি যেন কি হয়। এভাবে 2 দিন আর কোনো সমস্যা হয়নি, বিড়ালটিও বাসায় আসেনি। কিন্তু সমস্যা হয় 3য় দিন দুপুর বেলায়। আমার বাবা দাঁ দিয়ে বাঁশ কাটছিলেন, ওই সময় বিড়াল বাসার দরজার সামনে। বাবা দেখা মাত্র দাঁ দিয়ে ঢিল মারে, এতে বিড়ালের গায়ে লাগলেও বিড়াল পালিয়ে যায়। পরের দিন থেকে আমার বোনের খুব জ্বর আসে, ডাক্তার দেখানো হয় তবু জ্বর কমে না। বাসার সবাই খুব চিন্তায় পড়ে যায়, যত সময় যাচ্ছে অবস্থা তত খারাপ হচ্ছে। পরে ডাক্তার অনেক পরীক্ষা দিলেও কোনো কিছু ধরা পড়ে না, বাধ্য হয়ে হসপিটালে ভর্তি করানো হয়। কিন্তু হঠাৎ ভোরবেলা আমার বোন মারা যায়। এভাবে 1-2 দিনের ভেতর এত কিছু হবে একটা পরিবারের মাঝে, এটা কেউ ভাবতেও পারেনি। ঘটনা এখানে শেষ হলে হতো, কিন্তু শেষ হল না। যেদিন আমার বোনকে দাফন করা হয় ওইদিন আমার বাবাও অসুস্থ হয়ে পড়ে। আমার মা, আমি, মামা, চাচা খুব ভয়ে ভয়ে তাকে হসপিটালে নিয়ে যাই। কিন্তু ডাক্তার আবার ওই একই কথা বলেন, আমাদের মাঝে ভয় এবং চিন্তা আরো বেড়ে যায়। ডাক্তার বললেন যে কিছু তো ধরা পড়ছে না। এই কথা শোনার পরপর আমার মামাকে আমাদের বাসায় এই কয়েকদিন কি হয়েছে তা সব খুলে বলি। তিনি শোনার সাথে সাথে তার এক বন্ধুকে ফোন দিয়ে বলেন অনেক বড় বিপদ যাচ্ছে, সাহায্য করতে হবে। পুরো ঘটনা বলার পর উনি একজন বড় হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসেন। হসপিটাল থেকে আমার মামা আমাদের বাসায় যায়। আমি, আম্মু, চাচা হসপিটালে থাকি। ঠিক 3টায় আমার বাবা চোখ খোলে। যে রাত 3টায় আমার বোন এই হসপিটালে আগের দিন মারা গেল, সেই আমরাই বাসায় গিয়ে এক মুহূর্ত ঠিক থাকতে না পেরে আবারও বাবাকে নিয়ে হাসপাতালে। যত সময় যাচ্ছে প্রিয়জন হারানোর ভয় আমাদের যেন ঘিরে ধরছে। যাক, এরপর বাবা কিছু সময় পর নিজে উঠে বসলেন এবং অনেক কান্না করতে শুরু করলেন আমার ছোট বোনের জন্য। তার কান্না দেখে মনে হচ্ছিল পরিবারের অনেক প্রিয় একজন সদস্য যে পৃথিবীর মায়া ত্যাগ করেছে এটা উনি বিশ্বাসই করতে পারছেন না। হাসি খুশি মেয়েটা যে কোথায় বিলীন হয়ে গেল কোন অন্ধকারে। ফজর আজানের পর মামা, তার বন্ধু এবং হুজুর হসপিটালে আসলেন। আমার মামার চোখে কান্নার ভাব এদিকে হুজুর বাবার খোঁজ খবর নিয়ে তার সাথে একটু গল্প করে ইসলামের কিছু হাদিস শুনিয়ে সান্ত্বনা দিলেন। এরপর হুজুর আমার বাবার পুরো শরীর ঝাড়ফুঁক করলেন, পানি পড়া দিয়ে চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, এখন কোনো বিপদ নেই, নিশ্চিন্তে থাকবেন, আমি তিন দিন পর এসে আপনাদের সব খুলে বলব। মামাকেও কিছু বলতে নিষেধ করা হয়েছে। তিন দিন পর হুজুর এলেন, আমাদের পরিবারের সব খোঁজ খবর নিলেন। এরপর তিনি বললেন, আমি যেসব কথা এখন বলবো সেই সমস্ত কথা এই বাড়ির বাইরে যেন কেউ জানতে না পারে। হুজুর যেভাবে বললেন, আমি আপনাদের বাসায় আসার সময় বাঁশবাগানের সামনে একটা শিমুল গাছ দেখেছি এবং তা দেখে মনে সন্দেহ হয়। তারপর বাসায় ঢুকতে আমার পুরো শরীর শিহরিত হয়ে ওঠে। তারপর পুরো বাসায় হেঁটে হেঁটে দেখে আমি উঠোনে যেতে একটা বেড়ালকে দেখতে পাই। বেড়ালটি আমার দিকে তাকিয়ে অনেক আওয়াজ করছিল। সেই সময় আমি কিছু দোয়া দরুদ পড়তেই সে পালিয়ে যায় এবং ওর পেছন পেছন যেতে দেখি সেই শিমুল গাছের দিকে সে বিলীন হয়ে গেল। আমি আর রাজীব, রাজীব আমার মামার নাম, গাছের দুই পাশে দাঁড়িয়ে কিছু দোয়া দরুদ পড়তেই একটা গরম বাতাস ওঠে, তারপর থেমে যায়। একজন ভালো জিন হাজির করি আমি। সে গাছের চারপাশে এবং বাসার চারপাশে অনুসন্ধান করার পর আমাকে বলে, এক রক্তঘাতক জিন আপনার সাথে কথা বলতে চায় এবং সে শর্ত দিয়েছে তার সাথে কথা বলার সময় বিশেষ কিছু শব্দ উচ্চারণ করা যাবে না। এরপর আমি রাজি হলে রাজীবকে সাথে নিয়ে বাসার একটা রুমে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করতে থাকি। একজন বলে ওঠে, আপনি কে, এই বাসায় কেন এবং ওই শিমুল গাছের সামনে গেছেন কেন? ঠিক এই সময় আমি বলি, তুই কে, তোর মতো পাপী জিন এখানে কেন? আমি তোর পুরো পরিবারের খবর নিয়েছি, কি কারণে এই বাসার চারপাশে তুই চলাচল করিস। যদি তুই না বলিস তাহলে আমি আবার দোয়া দরুদ পড়া শুরু করব। ঠিক সেই সময় জিন বলে, আমার নাম হিরিয়ামু জুলেখা। কোনো এক কারণে শয়তানের জন্য আমার পুরো পরিবারের কাছে আমি অভিশপ্ত এবং এই শিমুল গাছে আমার বসবাস। শয়তান আমাকে অলৌকিক শক্তির লোভ দেখিয়ে অনেক পশু পাখির রক্ত পান করিয়েছে, সেই থেকে রক্ত আমার প্রধান খাবার। একদিন এই বাসা থেকে পিঠা ভাজার গন্ধ আমার নাকে আসলে আমি ওই বাসার সামনে যাই এবং একটা বেড়ালকে দেখলে তার উপরে আসর করি। আমি পিঠা বানানোর স্থানে যাই, তারা আমাকে পিঠা খেতে দেয়, আমার লোভ বেড়ে যায়। কিন্তু এক সময় পিঠা না পেয়ে আমার অনেক রাগ হয়, ওই সময় শয়তান আমাকে দিয়ে সেই বেড়ালের রক্ত পান করায়। এরপর বাসার পাখিগুলোর রক্ত পান করায়, তাদের মেরে ফেলি আমি এবং বাসার সামনে আমি বেড়ালের রূপ নিয়ে ঢুকতে থাকি। আর সেই সময় আমাকে দা দিয়ে আঘাত করা হয়। পালিয়ে আসার সময় আমার অনেক রাগ হয় এবং শয়তান আমাকে বলে ওই লোকের আয়ু খেতে হবে এবং সেই কারণেই আমি এই কালো জাদু করি এবং কালো জাদু আমাকে শয়তান শিখিয়ে দিলে সেই কালো জাদুটি আমি সেই লোকের উপরে প্রয়োগ করি। এটা শোনার পর হুজুর বলেন যে ওই লোক যদি মারা যায় তাহলে আমি তোকে কোরআনের আয়াত দিয়ে তিলে তিলে মারব, সময় থাকতে সেই কালো জাদু নষ্ট করে দে। এরপর সেই জিন রাজি না হলে আমি আমার মতো করে সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়তে থাকি এবং সে চিৎকার করে ওঠে। পরবর্তীতে সে রাজি হয়, সে কালো জাদু করেছিল এবং আপনার মেয়ের চুল, কাপড় আর নিজের রক্ত দিয়ে, যা আমার বা কোনো মুমিন জিন দ্বারা নষ্ট করা সম্ভব নয়, সেই জিন ছাড়া। শুধু তাই নয়, কালো জাদুটি এমনভাবে করা হয় তার রক্ত দিয়ে যেন সেই রক্ত যত সময় সতেজ থাকবে তত সময় তার জীবন থাকবে, ফলে সেই জীবনগুলোর বিনিময়ে অলৌকিক ক্ষমতার সাধন করতে পারে সে। আর সেই জাদু শিমুল গাছের গোড়ায় করা হয়েছিল, ফলে আশেপাশের সকল শিমুল গাছের মাঝে যেসব খারাপ, পাপী বা অভিশপ্ত জিনের বসবাস তাদের সর্দার হবার মতো ক্ষমতা সে লাভ করেছিল। এরপর সেই জিনকে ওই শিমুল গাছে শেকড় দিয়ে বেঁধে একটি বোতলে রাখা হয় এবং মসজিদের মাটি দিয়ে বোতলের মুখ বন্ধ করে দেওয়া হয়। এই ছিল ঘটনা এবং এই ঘটনা বলে তিনি শেষ করেছেন। ঘটনাটি ভালোই চলছিল, শেষের দিকে এসে কেমন যেন একটু আমার কাছে মনে হয় যে অনেকের বুঝতে সমস্যা হতে পারে, এরকম মনে হলো। যাই হোক, বুঝতে পারলে তো ভালোই। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাব। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভূত ডট কমের পক্ষ থেকে, আমাদের সমস্ত লিসেনারের পক্ষ থেকে। ভালো থাকবেন আপনি। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 11:45। আমি একটু আগে দেখছিলাম যে কেউ কেউ আমাদের নর্থ আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে, যেমন একজন, আমি এটা হচ্ছে স্ক্রিনেও দিয়েছিলাম এই মেসেজটা, শুনছেন তো একদম ভর দুপুরবেলা। তো অনেকেই বলেন যে রাতের বেলাতেই তো ভয়ের ঘটনা শুনতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় দুপুরের মধ্যে একটা অদ্ভুত নির্জনতা, অদ্ভুত একটা কেমন যেন ভাব গম্ভীর ব্যাপার আছে। তো খারাপ না, আমাদের সঙ্গে জয়েন করেছেন জুনায়েদ এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন। হ্যালো, সালাম আলাইকুম জুনায়েদ, কেমন আছেন আপনি? জুনায়েদ, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। যদি আপনি আমাকে শুনে থাকেন তাহলে প্লিজ একটু হ্যালো বলবেন, আমরা এখানে আছি। জুনায়েদকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুনায়েদ, এখন বলেন।
আসসালাম আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম জুনায়েদ, আপনি হ্যাঁ আপনার পুরো নামটা একটু বলবেন এবং কোথা থেকে বলছেন সেটা একটু বলবেন কাইন্ডলি।
আমার নামটা ভাই জুনায়েদ, আমি বলছিলাম কামরাঙ্গীরচর পাকাপুল থেকে।
ওকে জুনায়েদ, আমি শুনেছি যে আপনি আজকে যে ঘটনাটি বলবেন এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং যিনি বলতে চেয়েছেন তিনি বলতে পারবেন না বলেই আপনি এই ঘটনাটি বলবেন, রাইট? আমি তো ঠিক বলছি মনে হয়?
হ্যাঁ ভাই, ঘটনাটি ঘটেছে আমার সাথে, তিনি আসলে বলতে পারবেন না এই জন্য আমি বলতেছি।
তাহলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই, আপনি একটু প্লিজ কাইন্ডলি বলবেন। আপনারা সবাই, তার একটু বলি, আপনারা সবাই চেয়েছিলেন যে আমরা যেন গেস্ট নিয়ে এইভাবে আপনাদের সামনে গেস্টকে উপস্থাপন করি, তো সেই জন্যই জুনায়েদ আমাদের সঙ্গে আজকে আছেন এবং তিনি একটা অদ্ভুত ঘটনা বলবেন যে ঘটনাটা আমরা শুনবো। প্লিজ জুনায়েদ, আপনি শুরু করুন।
জি ভাই, ঘটনাটি আসলে ঘটেছে আমার মামার সাথে 2018 সালে। আমি কি বলে যাবো
ভাইয়া? আপনি বলে যাবেন, আমি আপনাকে থামাবো না।
হ্যালো,
জি আমি যেটা বলছি যে আমি আপনাকে মাঝখানে ব্রেক দিব না, আপনি বলে যাবেন। যদি আমার কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমি করব, তাছাড়া আপনি বলে যাবেন, আপনি আপনার মতন করে বলে যান। যদি কোনো সময় থামানোর দরকার পড়ে বা আপনাকে কোনো প্রশ্ন করার দরকার পড়ে আমি সেটা করে ফেলব।
আচ্ছা, যেটা বলছিলাম ঘটনাটি আমার মামার সাথে ঘটে 2018 সালে, এবং এমন একটি ঘটনা ঘটে সেটি আমরা শোনার পরে আসলে সবাই অবাক হয়ে গিয়েছিলাম। তো 2018 সালে আগে আমার দুই মামি আসলে মারা যায়, কিন্তু এটার সাথে কোনো ঘটনার সাথে রিলেটেড না। মারা যাওয়ার পরে আমার বড় মামা যখন আমার ছোট মামার বাসায় রাতে আসে ঘুমাতে, আমার ছোট মামার দুই ছেলে এবং এক মেয়ে আছে, তাদের জন্য রাতে ঘুমাতে আসে, এবং নিত্যদিনের মতো প্রতিদিনই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ একদিন রাতে তিনি একা ঘরে ঘুমাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন তার পাশে কেউ এসে মানে শুয়েছে পাশে কেউ। তিনি মনে করছে তার ছোট ভাগ্নি হয়তো বা শুয়েছে আসে। তো তিনি এটা দেখার জন্য তার বাম হাতটি ডান পাশে দিলেন, দিয়ে দেখলেন যে কে শুয়েছে এখানে। তার হাতটি ডাইরেক্ট দেওয়ালে যায়, মানে দেওয়ালে যায় বাড়ি খায়, কিন্তু তিনি দেখতে পান না। তিনি হঠাৎ বলে আমি মাত্র ফিল করলাম এখানে কেউ শুলো, কিন্তু কেউই নেই, কি হলো? তো এটির জন্য তিনি হঠাৎ ঘুম মানে শোয়া থেকে বসা পড়ে, বসা অবস্থায় তিনি দেখতে পান কি দরজাটা ছিল, রুমের যে দরজাটা ছিল সেখানে একজন দাঁড়িয়ে আছে, ছায়া, অন্ধকারে যে ছাওয়ার মতো দেখা যায় সেভাবে, মানে ছাওয়াটি দাঁড়িয়ে আছে। ছাওয়াটি তিনি বললেন একটি বৃদ্ধ মহিলার মতো, ছাওয়াটি তার দিকে তাকিয়ে আছে ছাওয়াটি। তিনি মনে করছেন হয়তোবা কেউ রাতে এসেছে ঘরের ভিতরে, এবং তিনি তার জন্য তার দিকে তাকিয়ে তিনিও তাকিয়েছিলেন তার দিকে। তো তারপরে তিনি দেখতে পেলেন কি ছাওয়াটি হঠাৎ ঘুরে সোজা হাঁটা দিল, সোজা হাঁটা, আমি বলে রাখি রুম থেকে সোজা বরাবর যে রুমটা, ওই রুমটার সোফা অ্যাকচুয়ালি দেখা যায়, এক সাইড দেখা যায়। তো সেই সোফাতে ছায়াটি যে বসে পড়ল, তো তিনি মনে করছেন কেউ হয়তো বা রাতে তার বাসায় এসেছে। তো এর জন্য তিনি করলেন কি, তিনি উঠে লাইটটি জ্বালাতে গেলেন রুমের লাইট জ্বালিয়ে যখন ওই রুমে গেলেন, যে দেখি কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে, এবং ঘড়ির দিকে যখন তিনি তাকালেন প্রায় আড়াইটা বাজে, কি আসবে, সবাই ঘুমায় আছে রুমের ভিতরে। হ্যালো ভাই,
জি আমি শুনতে পাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার একটু তাড়াহুড়ো আজকে আছে আপনি বলেছিলেন, সুতরাং আপনাকে আর আটকাবো না কেন। কিন্তু আপনি তার আগে যাওয়ার আগে যদি একটু বলতেন যে আপনি এই যে আজকে আমাদের সাথে জয়েন করলেন, কিভাবে পুরো প্রসেসটা অনেকেই জানতে চান, আপনি যদি সবার উদ্দেশ্যে বলতেন যে আপনি কিভাবে আজকে
আসলেন।
আপনি কি এখন শুনতে পাচ্ছেন, আমি আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনি শুধু আমাকে যাওয়ার আগে একটা কথা বলে যান, এই যে আপনি আজকে আমাদের শোতে জয়েন করলেন, কিভাবে জয়েন করলেন, কিভাবে কোন প্রক্রিয়ায়, মানে আপনি কোথায় মেসেজ পাঠিয়েছিলেন, কে আপনার সাথে যোগাযোগ করলো, যদি পুরো প্রক্রিয়াটা বলেন, কারণ অনেকেই জানতে চায় যে কিভাবে জয়েন করবো, কিভাবে জয়েন করবো। আপনি যেহেতু পুরো জিনিসটা করেছেন, আপনি একটু কাইন্ডলি বলবেন যে কিভাবে জয়েন করলেন।
আমি প্রায় আপনার পেজে মেসেজ দিছিলাম জয়েন করার জন্য, আমাকে টাইম দিছে পেজে তিন থেকে, তো তারপর হোয়াটসঅ্যাপে একজন মেসেজ দিল, দেন আজকে জয়েন করলাম।
ওকে, থ্যাংক ইউ সো মাচ জুনায়েদ, আপনি ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দিলেন এবং আপনি একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন, সেজন্য ধন্যবাদ। এবং আমি আশা করব
ঘটনাটা পুরোপুরি শেষ হবে।
আপনি ঘটনা শেষ হয় না এখনো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটুকু বলে ফেলেন আপনি, কারণ আমি তো ভেবেছি আপনার ঘটনা শেষ হয়ে গেছে, কারণ আপনি আমাকে যেটা বলছিলেন আমি ভাবছি যে আপনি যেহেতু আমাকে বলছেন সুতরাং ঘটনা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন তাহলে।
তারপরে ভাই এটা প্রথম দিন অ্যাকচুয়ালি ঘটে, তারপরে দ্বিতীয় জিনিস
আমি যেটা হয় যে প্রথম দিন
সকালে তিনি সবাইকে এই ঘটনাটা বলেন,
চলতে থাকে
দ্বিতীয় দিন সেম।
আমি সেটাই বলছি যে প্রথম দিনে, তার মানে এটা ছিল প্রথম দিনের ঘটনা, তার মানে এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া।
তারপর তিন দিন হয় এটা। জি
আচ্ছা ঠিক আছে, বলেন তারপরে কি হয়। আমি আপনাকে আবারও বলছি, আমার যদি মাঝখানে কোনো প্রশ্ন থাকে আমি আপনাকে থামিয়ে সেই প্রশ্ন করব, কোনো অসুবিধা নাই, আপনি ঘটনাটা একটানে শেষ করবেন।
আচ্ছা আচ্ছা, নেক্সট দিন যেটা হয় আসলে তিনি নেক্সট দিনও এভাবে ঘুমাতে আসেন, তিনি এবার ওই রুমে একা ঘুমান নেই, তিনি এবার বড় রুম যেটা ওই রুমে সবার সাথে ঘুমাইছিলেন, খাটের সাইডে, খাটের এক সাইডে ঘুমাচ্ছিলেন, তো তিনি দেখতে পান তার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে, এটা দেখে তিনি অ্যাকচুয়ালি চিল্লান দিয়ে ওঠেন এবং সবাইকে ঘুম থেকে উঠায় দেন। তো তারপরে যখন লাইট জ্বালানো হয় রুমের, কাউকেই দেখা যায় না, কোনো ছায়া কি কেউই নেই রুমে, ঠিক আছে। তারপরে তৃতীয় দিন যেটা ঘটে ভাইয়া, এটা অ্যাকচুয়ালি মানা যায় না। তৃতীয় দিন উনি সাইডে না, খাটের মাঝখানে শুয়েছিলেন, দুই পাশে তার ভাগ্নিরা শুয়েছিল, ভাগ্নি, ঠিক আছে, তিনি দেখতে পেলেন একটি ছোট বাচ্চার ছায়া তার পায়ের সামনে বসে আছে। এটা দেখে যখন তিনি চিল্লান দিয়ে উঠলেন এবং তিনি দেখলেন ছায়াটি ওই জায়গায় স্টিল নাও বসেই আছে, তার ভাইকে যখন তিনি বলছিলেন, মানে আমার ছোট মামা যেটা, তাকে যখন তিনি বলছিলেন যে উজ উজ ছায়াটা দেখা যাচ্ছে এখান থেকে, তো তিনি তার হাতে ছিল ব্যাট, মশা মারে যে ব্যাটটা গুলো ছিল না, সেই ব্যাট,
সেই
ব্যাটের টর্চ লাইট জ্বালিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাট দিয়ে তিনি দেখাচ্ছেন টর্চ, সেটাতে একটা লাইট থাকে ছোট, সেই লাইটটি অন করে তিনি দেখাচ্ছেন কই এখানে তো কিছুই নেই। তো এমন করতে করতে যখন ছায়াটি সরে যায় তখন তিনি আর দেখতে পাননি ছায়াটি। তো সকালে যখন দেখেন তার হাতে তিনটা, মানে একটি বিড়াল যখন খামচি দেয় তিনটা দাগ একসাথে পড়ে না, তেমন উল্টা করে খামচি দাও তার হাতে।
বুঝতে পেরেছি, আপনি কিন্তু বলে যান, আপনি থেমেন না কিন্তু, অসুবিধা নাই, বুঝতে পেরেছি, তিনটা খামচির দাগ আমি বুঝতে পেরেছি, আপনি তারপরে বলেন।
হ্যাঁ হ্যাঁ,
মানে আপনি কি আর কিছু বলবেন নাকি শেষ?
জি ভাই,
আপনি কি আর কিছু বলবেন, মানে তিনটা খামচির দাগ এখানে আপনি থেমেছেন, তারপরে আর কিছু বলবেন নাকি আপনার?
তারপরে আর কিছু তেমন ঘটেনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে জয়েন করার জন্য, এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের সাথে থাকলেন, এবং যারা আমাদেরকে মেসেজ পাঠালেন, যারা আমাদেরকে কমেন্ট করলেন, তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশের বাইরে মিডল ইস্ট থেকে দেখেছি, মালয়েশিয়ার মেসেজ দেখেছি, আমি দেখেছি নিউ ইয়র্কের মেসেজ, আমি আরও দেখেছি কোথায় ইতালির মেসেজ দেখেছি, আমি আরও অনেকেই দেখলাম যে আমাদেরকে কমেন্ট করছেন এবং দেশের ভিতর থেকেও অনেকে আমাদের কমেন্ট করছেন। যিনি ঘটনা বলছেন তিনি কিন্তু কামরাঙ্গীর চর থেকে কেউ যদি থেকে থাকেন তাহলে তিনিও আমাদের সাথে মানে কমেন্ট দিয়ে পার্টিসিপেট করতে পারেন। আচ্ছা, আমাদের সাথে আরও অনেকেই আছেন এবং অনেকেই থাকবেন ইনশাল্লাহ, এবং আমরা সামনে আমরা কিন্তু একটা কি বলবো সাব্বিরজির ঘটনা নিয়ে আসবো সেরকম একটা কিছু আশা করছি। সো আপনারা পুরোপুরি আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা বিদায় নিতে চাই। আমরা আজকে রাত করবো না তার দুটি কারণে, আমরা শুরু করেছি আজকে 11টায় এই কারণে যে ওয়ার্কিং ডে, যেন একটু আগে শুরু করলে আপনাদেরকে একটু আগে ছেড়ে দিতে পারি এবং আপনারা যেন তারপরে রেস্ট নিতে পারেন। আর আমরা একটা জিনিস চাইবো যে আমি খুবই মানে শঙ্কিত এখন পর্যন্ত, আমি দেখছি যে অনেকেই শুনছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমি ঠিক বুঝতে পারছি না যে সাবস্ক্রাইব করতে সমস্যা কোথায়। যদি মানে মানে এমন যদি আপনি সমস্ত কন্টেন্টগুলো পছন্দ করেন বা সমস্ত কন্টেন্টগুলো আপনি আপনার মতো করে জানতে চান যে কখন কোনটা আসছে, তাহলে তো সাবস্ক্রিপশন করে ফেলাটাই ভালো। আর যারা হচ্ছে যদি কোনো এপিসোড তো আপনার পছন্দ, যদি কোনো এপিসোড পছন্দ থাকে তাহলে প্লিজ আপনি সেটার লিঙ্কটা আপনার ইউটিউব থেকে, আপনার ফেসবুক থেকে বা আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে আপনি যদি একটু শেয়ার করতেন আপনার বন্ধুবান্ধবের সাথে, তাহলে অনেকেই জানতে পারত এই শোটা সম্পর্কে। কারণ আমি অদ্ভুত অদ্ভুত কথা শুনি মাঝে মাঝে, মানুষকে জিজ্ঞেস করি যখন, তখন অনেকেই বলে ও আচ্ছা এটা এখনো হয় নাকি, ও আচ্ছা শুরু করেছেন নাকি আবার। আমরা শুরু করেছি 2020 সালে এবং ইউটিউবে আমরা রেগুলার হওয়া শুরু করছি 2024-এর শেষের দিক থেকে। এখনো পর্যন্ত যদি কেউ না জানেন, অনেকেই যদি না জানেন, তাহলে আসলে আমাদের বাংলাদেশে আমরা তো অনেক মানুষ এবং পৃথিবীব্যাপী আমাদের মানুষজন ছড়িয়ে আছেন বিভিন্ন দেশে, তো সবার তো আসলে জানা সম্ভব না। আমি আমার কাজ শো করে যাচ্ছি, আপনারা প্লিজ এই শোটাকে মানুষের সামনে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সেই প্রত্যাশাই রাখি। আমরা আজকের মতো বিদায় নিব, কথা হবে আবার আগামীতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ভূত.com এর সাথে থাকবেন। এবং জুনায়েদ, আপনাকে আরও একবার শেষবারের মতো আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আশা করছি ভবিষ্যতেও আপনি আমাদের সাথে জয়েন করবেন এবং আমাদেরকে এভাবেই ঘটনা শুনিয়ে আনন্দ দেবেন। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।